അൽഹംദുലില്ലാഹ് റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ സയ്യിദിൽ അംബിയാഇ വൽ മുർസലീൻ അമ്മാ ബഅദ് ഫഊദു ബില്ലാഹി മിനശ് ശൈത്വാനിർ റജീം ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം വസ്സലാത്തു വസ്സലാമു അലൈക യാ റസൂലുള്ളാഹ് വഅലാ ആലിക വഅസ്ഹാബിക യാ ഹബീബല്ലാഹ് വസ്സലാത്തു വസ്സലാമു അലൈക യാ നബിയല്ലാഹ് വഅലാ ആലിക വഅസ്ഹാബിക യാ നൂറല്ലാഹ് മദീന ചാനലിലെ ദർശകബിന്ദു അൽഹംദുലില്ലാഹി അസ്സ വജൽ আরেকবার উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিনিয়ত আমরা এক একটি বিষয় চয়ন করে থাকি। আজও আলহামদুলিল্লাহ এর বেদি ঘটবেন ইনশাআল্লাহ আমরা একটি বিষয় চয়ন করেছি। তো বিষয়টা কি তা জানার পূর্বেই আসুন আমরা দুরুদে পাক পাঠ করার কি ফজিলত কি বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নিই। রসুল পাক সাহেবুল আওলাক মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরুদে পাক পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই, আমরা যখনই আমাদের সময় হয় আমরা আমাদের মুখকে আমাদের জবানকে জিকরুল্লাহর মাধ্যমে দুরুদ পাকের মাধ্যমে সজ্জিত রাখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা একবার দুরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আজ আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হলো হারাম হালালের তোয়াক্কা না করা, পরোয়া না করা। যেমন রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে, খানার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে হালাল হারাম এটার তোয়াক্কা না করা, যে এটা হালাল হোক হারাম হোক বাস আমার আদায় করার কাজ, আমার অন্বেষণ করার কাজ, আমার নেওয়ার কাজ আমি নিয়ে নিই, এই বিষয়টা ভুল। তো আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু ভুল থেকে শিক্ষা, তো আমরা এই ভুল থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি এ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমরা আমাদের সাথে আজ স্টুডিওর মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামে উপস্থিত রয়েছেন, আমরা এ সম্পর্কে তার কাছ থেকে আসুন কিছু মাদিনী ফুল নিয়ে নিই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মা বাইদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম ভুল থেকে শিক্ষা, ভুল বিষয়গুলোকে চিহ্নিত করা যাতে করে আমরা শিক্ষা অর্জন করে সে ভুল কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। যারা হারাম উপার্জন করে, যারা হারাম লেনদেন করে অথবা হারাম পন্থায় যারা সম্পদ অর্জন করে, পরকালে তাদেরকে অনেক আফসোস করতে হবে। পরকালে আফসোস করার আগে আমাদেরকে দুনিয়াতে শিক্ষা অর্জন করে আমাদেরকে হালাল উপার্জন করা অবশ্যই উচিত। শুরুতে একটি ঘটনার দিকে আমি যাব। ফকি আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনা বর্ণনা করেন ওনার কিতাবের মধ্যে, যে একজন ব্যক্তির, একজন মানুষের প্রথম তার সাথে সম্পৃক্ত বিশেষ করে তার স্ত্রী এবং তার সন্তান, কাল কিয়ামতের ময়দানে তার স্ত্রী, তার সন্তান, সন্ততি তার বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের দরবারে কিছু অভিযোগ করবে। প্রথমে বলবে যে মাওলাই করিম, সে আমাদেরকে দীনের সঠিক তালিম শিক্ষা আমাদেরকে দেয় নাই। অতপর বলবে সে আমাদেরকে হারাম বক্ষণ করিয়েছে, মানে সে তার কারণে আমরা হারাম খেতে বাধ্য হয়েছি। এই কথা বলার পর আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আজাব আসবে, এমন কঠোর আজাব আসবে, তার শরীর থেকে মাংসগুলো ঝরে ঝরে পড়ে যাবে। অতপর কিতাবের মধ্যে আসছে যে ফেরেশতাদের পক্ষ থেকে এক নেকির পাহাড় নিয়ে আসা হবে। সে যে দুনিয়াতে যে নেক আমল করলো, সে নেকির পাহাড় নিয়ে যখন উপস্থিত হবে, তখন তার সন্তান, তার পরিবার, তার স্ত্রী তারা এভাবে বলবে যে মাওলাই করিম, সে আমাদেরকে সুদ খাওয়াইছে, সে আমাদেরকে হারাম আহার করিয়েছে। এই কথা বলে তার প্রথম তার স্ত্রী, এরপর তার সন্তানেরা তাদের সে হক আদায় করার জন্য তার ওই নেকিগুলোকে নিয়ে নিবে। যখন তার ওই নেকিগুলোকে নিয়ে নেওয়া হবে, কিতাবের মধ্যে লেখা হয় অতপর ওই ব্যক্তির তার দায়িত্বে আর কোনো নেকি থাকবে না, যখন নেকি থাকবে না তখন ওই ব্যক্তি আফসোস করে একটা কথা বলবে, আমি যাদের জন্য উপার্জন করলাম, আমি যাদের জন্য টাকা ইনকাম করলাম, আজ আমার সমস্ত নেকি তারা নিয়ে গেল, আর গুনাহকে আমার কাছে দিয়ে অর্থাৎ গুনাহের বোঝা আমার ঘাড়ে দিয়ে তারা চলে গেল। তখন ফেরেশতারা বলবে এই লোকটা হচ্ছে সবচাইতে বেশি দুর্ভাগা, যার পরিবার পরিজন তাকে জাহান্নামে কি পাঠিয়ে দিয়েছে, তো সে আফসোস করবে। এ ধরনের অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা শিখতে পারি।
আসলে ইমরান ভাই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ হালাল রিজিকটা এমন বান্দার জন্য যে কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যেটা কিমিয়ায়ে সাদাতের মধ্যে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি লাগাতার হালাল রুজি রোজগার করে এবং হারাম লুগমা মিশ্রিত হতে দেয় না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার অন্তরে আপন নূর দ্বারা আলোকিত করে দেন।
আচ্ছা,
শুধু তাই নয়, বরং তার দিলকে, তার অন্তরকে হিকমত এর ফোয়ারা ওই দিলের মধ্যে জারি করে দেন। আচ্ছা, এর সাথে আরও কিছু ফজিলত রয়েছে, যেমন এক বুজুর্গ বলেছেন, যখন মানুষ হালাল রোজগার এর প্রথম লোকমা আহার করে তখন তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হালাল রোজগারের যখন প্রথম লোকমা আহার করে পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। শুধু তাই নয়, বরং যে ব্যক্তি হালাল রুজির তালাশে অপমানজনক স্থানে দাঁড়িয়ে যায়, তার গুনাহ এমনভাবে ঝরে যায় যেমনভাবে গাছের পাতা ঝরে যায়।
এই যে বরকত,
হালাল রুজি দেখেন কত ফজিলতপূর্ণ এই কাজ, যে হালাল রুজি তালাশ করা। আচ্ছা, হারাম থেকে বাঁচা, এবং কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য আয়াত নাজিল করেছেন, যেমন দ্বিতীয় পারার পঞ্চম নম্বর রুকুর মধ্যে বলেন যে, হে ইমানদারগণ, খাও আমার প্রদত্ত পবিত্র জিনিসগুলো, খাও আমার প্রদত্ত পবিত্র জিনিসগুলো। তাহলে এখানে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে খাওয়ার জন্য বলেছেন, আল্লাহ তাআলার প্রদত্ত জিনিসগুলো কিন্তু পবিত্র। আচ্ছা, এখন আমরা মনে করি যে আমি তো পবিত্র জিনিস ক্রয় করলাম, পবিত্র খাবার যেমন চাল ডাল ইত্যাদি আমি ক্রয় করলাম, আমার জিনিসটা পবিত্র, কিন্তু আমি সেটাকে ক্রয় করেছি অপবিত্র জিনিসের মাধ্যমে। সেটা কেমন? সেটা হচ্ছে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম পন্থায় আমার অর্জনকৃত সেই টাকা। এখন যদি আমি এই হারাম টাকা দিয়ে হারাম জিনিসগুলো যদি আমি আহার করি, তাহলে কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি হারামের প্রথম লোকমা মুখে দেয়, ওই লোকমা পেটে যাওয়ার পর 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না।
আল্লাহ আল্লাহ, ইবাদত কবুল হয় না। কোনো রেওয়ায়তের মধ্যে আসছে যে সে দোয়া করবে, তার দোয়া কি
কবুল?
দোয়া কবুলিয়তের একটা ফার্স্ট প্রথম নম্বর শর্ত এটাই দেওয়া হয়েছে যে হালাল উপার্জন।
অবশ্যই,
কিন্তু এখানে আমরা দিয়ে দেখি, আজকে আমাদের দর্শককে বলবো যে আজকে ভুল থেকে শিক্ষা যে সাবজেক্টটা আমাদের, তা হচ্ছে যে হালাল হারামের মধ্যে পার্থক্য না করা। আমি যাচ্ছি যে বুখারী শরীফের একটি হাদিসে মোবারকা, যা সাহাবী রসুল হজরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, মানুষের মাঝে এমন একটা যোগ আসবে, মানুষ এই বিষয়ের কোনো তোয়াক্কা করবে না যে সম্পদ কোথায় থেকে আসলো, হালাল পাবে না হারাম পাবে, এমন একটা যোগ আসবে যে তারা উপার্জন, আজকে আপনার আমাদের যাদের ঘরের মধ্যে যারা গার্ডিয়ান, যারা উপার্জন করে, আপনার বড় সন্তান উপার্জন করে অথবা বাবা উপার্জন করে, আমি স্ত্রীকে বলবো আপনার স্বামী উপার্জন করে, কিন্তু আমরা কিন্তু কখনো তাদেরকে প্রশ্ন করি না যে সে তার স্যালারি তার বেতন এত, কিন্তু সে এত টাকার বাজার কিভাবে করে, তার ব্যবসা হচ্ছে এমন, সে এত টাকা অর্জন সে কিভাবে করে। কিন্তু আসলে বাস্তবিক আজকে যারা আমরা হারাম পন্থায় হোক, বিভিন্ন নামে, বিভিন্ন পন্থা, বিভিন্ন কৌশলে, যেটা ইসলামী শরীয়ত অনুমোদন যেটাকে দেয় না, সে পন্থায় আমি উপার্জন করলাম, একদিন না একদিন মাদানী ছিলেন দর্শক শ্রোতা, যখন ওই ব্যক্তি যখন বার্ধক্যে পৌঁছে যায়, বিশেষ করে ওলামা একরাম থেকে যখন সে বয়ান শুনতে পারে, যখন সে ধর্মীয় কিতাবাদে যখন স্টাডি করে, করার পরে কিন্তু তার হঠাৎ তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, আমি কি করলাম, আমি এখন দুনিয়ায় থেকে আমি চলে যাব, আমি আমার স্ত্রীর জন্য, আমার সন্তান, আমার সন্ততিকে খাওয়ানোর জন্য অথবা একটা সুন্দর বাড়ি ক্রয় করার জন্য অথবা একটা গাড়ি ব্যবহার করার জন্য আমি যে পন্থায় আমি উপার্জন করলাম আজকে দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমার সেই হারাম সম্পদ দুনিয়ায় থেকে যাবে, এই হারাম সম্পদ কিতাবের মধ্যে আসছে, এই হারাম সম্পদ তাকে কবরের মধ্যেও তাকে কী করবে, কষ্ট দিবে। কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে হারাম উপার্জন করে, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, বিভিন্ন পন্থায় যারা অর্থ উপার্জন করে, কাল কিয়ামতের ময়দানে সেই সম্পদ তার জন্য আপনার বিষাক্ত সাপ আকারে কী হবে, পরিগণিত হবে। তখন হয়তো কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ হারামের কারণে যখন আজাবের মধ্যে লিপ্ত হবে, যখন কাল কিয়ামতের ময়দানে বিপদগ্রস্ত হবে, তখন হয় আমি আফসোস করতে থাকব যে আমি কেন হারাম উপার্জন করলাম, আমি কেন মাল আত্মসাত করলাম, আমি কেন ডাকাতি করলাম, আমি কেন চুরি করলাম, আমি কেন ব্যবসার মধ্যে ভেজাল আমি ঢুকিয়ে দিলাম, যদি আমি চাইলে আমি কিন্তু সে হারাম থেকে আমি বাঁচতে পারতাম। তো দর্শক, যে আমাদের বুজুর্গানে দিন, আমাদের আউলিয়ে কামিলিনদের তালিম শিক্ষা হচ্ছে যে আমি ইবাদত করব হালাল খেয়ে, আমি নেক আমল করব আমি হালাল খেয়ে, মাহে রমাদানুল মুবারকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি, আমি যে রোজা রাখবো, ইফতারি করব, আমি সেহরি করব। আমি একবার একটু চিন্তা ভাবনা করি যে আমার উপার্জনটা হালাল কিনা, আমি আমার সন্তানকে হারাম খাওয়াচ্ছি, আমার স্ত্রীকে আমি হারাম খাওয়াচ্ছি, হারাম খাওয়ার বদলতে দেখা যাচ্ছে যে আমার সন্তান আমি যেভাবে আশা করি কিন্তু সে সেভাবে হয় না, তার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, সে খারাপ দিকে চলে যাচ্ছে। এটি এমনও তো হতে পারে আমার হারাম উপার্জনের কারণে সেটা আমার সন্তানের উপর আসর করলো, আজকে আমার সন্তানকে আমি চাচ্ছি ভালো করার জন্য, একজন হাফেজে কোরআন বানানোর জন্য, আলেমে দিন বানানোর জন্য, কিন্তু আমার ওই হারাম উপার্জন আমাকেও ধ্বংস করেছে, আমার পরিবারকেও ধ্বংস করে দিয়েছে।
আসলে ইমরান ভাই, বিষয়টা হচ্ছে যখন আমরা হারাম কোনো জিনিস পাই, যেমন আমি দুনিয়াবে একটু উদাহরণ দিই, আমি 10 টাকা দিয়ে যদি আমি 50 টাকা পাই সুদের মাধ্যমে, বা এখন সুদকে আবার বিভিন্ন রকম নামকরণ করা হয়, মুনাফা ইত্যাদি বলা হয়। আচ্ছা, তা আমরা নিয়ে নিই, হ্যাঁ, আবার যখন কোনো বিপদের মধ্যে পড়ি, কোনো মুসিবত আসে, সাথে সাথে আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ আমার এই পেরেশানি দূর করে দাও, আমার এই এই বিষয় থেকে আমাকে নাজাত দাও, আমরা দোয়া করি, কারণ আল্লাহ ছাড়া তখন কোনো উপায় নেই,
উপায় নেই।
আচ্ছা, যখন সুদের টাকা, হারাম লেনদেন, হারাম খাচ্ছি, তখনই কিন্তু আমি জানি, হ্যাঁ, এখন দোয়া করছি আল্লাহর কাছে। আবার এটার অনেক সময় আমাদের মাথার মধ্যে থাকে যে ব্যক্তি সুদ ঘুষ খায়, হ্যাঁ, হারাম অবলম্বন করে, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। এখন আচ্ছা, এটাও বাদ দিলাম, কোন মানুষ জানে না, কোন ধর্মের কোন জাতির মানুষ এটা জানে না যে তার মৃত্যুবরণ করতে হবে, সবাই জানে, এই বিষয়টার মধ্যে সবাই একমত। এখন আমি আপনি যদি কোনো ধর্মের মধ্যে, কোনো জাতির মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় না, সম্মতি দেওয়া হয় না যে আপনি অন্যকে আত্মসাৎ করে নিন, অন্যের জমিন বা আপনি হারামভাবে আরেকজনের কাছ থেকে বেশি নিয়ে নেন, এই জিনিসটা কিন্তু কোনো দিক থেকে আমাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, সম্মতি দেয় না। তো আমরা যখন মারা যাব, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যদি আমি মারা যাই, কারণ মানুষ দুনিয়াতে আসার একটা লিমিট থাকে, টাইম থাকে, মা বলে দেয় আমার ছেলে, আমার আওলাদ আর 10 দিন পর, আমার বাচ্চা আর 1 মাস পর দুনিয়ার মধ্যে আসবে, আমার ডেলিভারি ডেট বলে দেয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। যদি আমি আপনি হারাম আহার করা অবস্থায় আমার আপনার যে খাবার আমি খেয়েছি, ওই খাবারের শক্তি যদি আমার হারামের থাকে, আমি সুদ ঘুষের টাকা খেয়ে নিলাম বা বিভিন্ন রকম মানুষের উপর জুলুম করলাম, কাউকে কষ্ট দিলাম, কোনো পাপজনক আমি কোনো কাজ করে যদি আমার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, তাহলে একবার চিন্তা করে দেখুন আমার পরকালে কী অবস্থা হবে। এই বিষয়গুলো মাদিনী চ্যানেল আমাদেরকে শুধু একটা বিষয় শিখায়, জানানোর চেষ্টা করে যে আমি আপনি দুনিয়ার মধ্যে এমন কাজ করে যাই যেন আমাদের পরকাল সুন্দর হয়ে যায়। মাদানী চ্যানেলের উদ্দেশ্য এটা, দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটা, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। তো আজ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার রিজিক যদি হালাল না হয়, আমার ইবাদত সব বরবাদ, সব নষ্ট হয়ে যাবে, আমার আওলাদ, আমার ঘরওয়ালির কাছ থেকে যে আওলাদ দুনিয়ার মধ্যে আসবে, সে আওলাদের রক্তের মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে, তাহলে সে আওলাদ ভালো হবে সেটা কেমন করে আশা করা যায়? সে আওলাদকে আমি হাফিজ কোরআন বানাবো, আমরা কিন্তু আশা করি যে আমার বাচ্চাটাকে আমি হাফিজে কোরআন বানাবো, আলিমে দিন বানাবো, অমুক হুজুরের মতো বানাবো, অমুক জায়গায় পাঠাবো, এর জন্য এটা করবো। আরে ভাই, তার শরীরের মধ্যে যে রক্ত, যে ব্লাড তার শরীরের মধ্যে আছে, এটা কি হারামের আছে নাকি হালালের আছে? তো সেজন্য এই বিষয়গুলো আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। দেখেন হালাল রুজির মধ্যে অপরন্ত বরকত।
এখানে আমি আপনার বলি
জি,
হালাল রুজির মধ্যে বারাকাত যেহেতু মুসলমান যারা তারা মসজিদের বয়ানে বলেন মাহফিল থেকে, কিন্তু সবসময় আলোচনা যে যারা হালাল উপার্জন করবে এই হালালের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অবশ্যই বরকত দিবে। কিন্তু আমাদের যে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে নিজেও বিপদে পড়ি, অনেক সময় আমাদের বন্ধু আমাদের ভাই যারা হারাম পন্থা অবলম্বন করার কারণে বিপদে পড়ার পর আমরা কেন শিক্ষা হাসিল করি না। এক ব্যক্তি বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য সে কী করলো, সে আপনার ব্যাংকের আশ্রয় নিল। যখন কোনো একজন ব্যক্তি যখন ব্যাংকে আশ্রয় নিবে তো স্বাভাবিক ব্যাংকে তাকে ইন্টারেস্ট তাকে দিতে হবে
জি।
কিন্তু ইন্টারেস্ট যখন সে ইন্টারেস্টের বিনিময়ে যখন ব্যাংক থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট সে সংগ্রহ করলো, সংগ্রহ করার পরে সে তার যে চেষ্টা তার কৌশলের মধ্যে কোনো ভুলের কারণে কিন্তু সে ব্যবসার মধ্যে সাকসেস হতে পারে নাই। এখন সে সর্বপ্রথম সে নিজেকে দোষারোপ করে বলতে লাগলো যে আমি কেন এই ভুল করলাম। মানে সে যে এখন তার সবচাইতে বড় আফসোস যেটা সে করে যাচ্ছে যে ব্যাংক আমার কাছে টাকা পাচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে প্রতিনিয়ত এর যে একটা ইন্টারেস্টের সুদ এটা আমাকে কী করতে হচ্ছে, আমাকে সবসময় বিয়ার করছে। তো আমরা আমাদের হারাম উপার্জন করা হারাম পন্থায় যাওয়ার পরেও যারা আমাদের সমাজের মধ্যে যারা বিপদগ্রস্ত হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। এটা এমন একটা যে এমন দুনিয়াতে অসংখ্য ঘটনা যারা হারাম দ্বারা যারা লালিত পালিত হয়, হারামের মাধ্যমে যারা জীবনযাপন করে থাকে তারা দুনিয়াতে অনেক সময়কে লাঞ্ছিত হয় আর আখেরাতে তাদের তো শাস্তি রয়েছে। হযরতে হাবিব আযমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই ঘটনা আমি দর্শকের জন্য মনে করব আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষার মাধ্যম হবে। আপনি আউলিয়া কেরামের লিস্টের মধ্যে একজন ব্যক্তির নাম পাবেন, যিনি হচ্ছে হাবিব আযমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি ওনার প্রাথমিক জীবনে সুদের কারবার করতেন, মানুষকে টাকা কর্জ দিয়ে বিনিময় সংগ্রহ করতেন
জি।
তো উনি ওনার নিয়ম অনুযায়ী একবার কোনো একজন গ্রাহকের কাছে গিয়ে যখন সুদ সংগ্রহ করবে বলতে লাগলো যে আমাদের ঘরে ওদের কোনো টাকা অর্থ আমাদের ঘরে নেই, তখন বিনিময় হিসাবে তাদের ঘর থেকে বকরির মাথা নিয়ে আসলো।
আচ্ছা,
ঘরে যখন এসে স্ত্রীকে বলতে লাগলো আপনার এটাকে সুন্দরভাবে রান্না করা হোক, স্ত্রী বললো যে এটা যে লাকড়ির প্রয়োজন সেটার ব্যবস্থা নেই। তখন আরেকজনের বাড়িতে গিয়ে আবার সুদের বিনিময় যখন চাইলো, বিনিময়ে কোনো কিছু না হয় সেখান থেকে লাকড়ি নিয়ে আসলো। এখন সেই তার বকরির মাথা বলে অথবা লাকড়ি বলে দোনোটা হারাম। ওই খাবার যখন সে তৈরি করা শুরু করলো, তার স্ত্রী যখন সে তার পাত্রটাকে যখন তার সামনে রাখলো রান্না করার পরে দেখা যাচ্ছে সেখানে কোনো মাংস নয়, সব তাজা রক্ত, সম্পূর্ণ রক্ত দ্বারা ভরা। হাবিব আযমী তিনি বুঝে গেলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের অনেক বড় সাজা। যখন সে সুদ কালেকশন করতো, এই হারাম কাজ করতো, হারাম উপার্জন করতো, তখন মানুষ তাকে এত ঘৃণা করতো। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি যখন রাস্তা দিয়ে যেতেন তখন ছোট বাচ্চারা কী করতো, দূরে সরে যেত, বলতে লাগলো যে সবাই দূরে সরে যাও, সুদি আসতেছে, সুদি আসতেছে, তার বাতাস আমাদের গায়ে লাগলে আমরা খারাপ হয়ে যাব। মানে তাকে এত, মানে ছোট বাচ্চা যারা তারাও এত ঘৃণা করতো
যে,
কিন্তু হাবিব আযমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেদিন তিনি তওবা করলেন
জি,
ওই ঘটনা ঘটার পরে তিনি মানুষের কাছে এলান করে দিলেন যে আমি হাবিব আযমী, যার থেকে যা কিছু আমি পাই, যারা আমার থেকে কর্জ নিয়েছেন তাদের জন্য আসল মাপ সুদ মাপ, আমি সুদ গ্রহণ করব না, আর আমি যার থেকে যা পাই আমি সব কিছু মাফ করে দিলাম
জি।
মাত্র তওবা করলো একদিন, কয়দিন, ফার্স্ট প্রথম দিন আল্লাহ তাবারক তাআলা তাকে এমন সম্মান দিল, রাস্তা দিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা আপনার ওই বালু নিয়ে খেলাধুলা করতে লাগলো রাস্তার মধ্যে, আরও বাচ্চারা একে অপরকে বলতে লাগলো যে মাটি নিক্ষেপ করা বন্ধ করো, কেন হাবিব আযমী তওবা করে নিয়েছে, তার গায়ে যদি মাটি পড়ে তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সে যখন বাচ্চাদের থেকে কথা শুনলো বললো আমি প্রথম দিন আজকে তওবা করলাম, আল্লাহ আমাকে এত সম্মান দিচ্ছে, আমাকে এত ইজ্জত দিচ্ছে। হাবিব আযমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সব কিছু রেখে ওনার স্ত্রী সাহেবাকে নিয়ে তিনি পাহাড়ের নদীর একটি কিনারায় চলে গেলেন। তিনি সেখানে ইবাদত বন্দী করতে লাগলেন। লম্বা ঘটনা, আমি শর্টভাবে বলার চেষ্টা করছি। উনি ওনার স্ত্রীকে একটি জায়গার মধ্যে একটা ঝুপটি বানিয়ে সেখানে স্ত্রীকে রেখে তিনি নদীর কিনারে চলে যায়। প্রতিদিন সেখানে তিনি গিয়ে ইবাদত করেন। কয়েকদিন পর ওনার স্ত্রী বলল যে স্বামী খুদা আমার সহ্যের বাহিরে। তখন তিনি বলেন যে আমি যে মালিকের ডিউটি করি, তো কালকে আসার সময় মালিক থেকে আমি কিছু চেয়ে নিয়ে আসব। কিন্তু তিনি তো ডিউটি করে শুধুমাত্র ইবাদত করেন। যখন ঘরে আসলেন স্ত্রী বলল যে কি হলো, আমি তো ক্ষুধার্ত, আমি আর সহ্য হচ্ছে না। তো তিনি বললেন যে যে মালিকের ডিউটি করি, তো মালিক বলল যে আগামীকাল পিছনে ডিউটি সকার একসাথে দিব। তিনি আবার গেলেন, ঘরে আসতেছে খুব ভয়ে ভয়ে, ঘরের দরজায় যখন পা রাখলে ভিতর থেকে খাবারের ঘ্রাণ আসতেছে, উন্নত মানের খাবারের ঘ্রাণ আসতেছে। তিনি অবাক হয়ে গেলেন, ঘরে প্রবেশ করলেন, ওনার স্ত্রী ওই জুপটির মধ্যে, ঘর তো কী বলবো ছোট্ট একটা জুপটি ছিল, সেখানে তিনি যখন প্রবেশ করলেন ওনার স্ত্রী এত খুশি, এত আনন্দিত, ওনাকে খাবার পরিবেশন করলেন এবং বলতে লাগলেন আপনার মালিক তো অনেক ভালো, আপনার মালিক অনেক ভালো, তিনি তো চুপ, তিনি তো বুঝতে পারছেন না খাবার কোথায় থেকে আসলো। পরে বলে যে আপনার মালিক যার মাধ্যমে খাবার পাঠিয়েছে এই কথাও বলে গিয়েছে, ডিউটি যত ভালো হবে খাবার আরও ভালো আসবে। তিনি কিছু বুঝে আসতেছে না, তিনি চলে গেলেন, যেতে তিনি তওবা করলেন হাসান বসরির কাছে গিয়ে। তো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি পীর মুর্শিদের কাছে গিয়ে যখন বলেন যে হুজুর এই ঘটনা, তো তিনি বলেন যে আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি খাবার, আর যে নিয়ে এসেছে ফেরেশতে হবে, অর্থাৎ তুমি তোমার ইবাদতকে তোমার বন্দিকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে আলো ভালো রিজিকের ব্যবস্থা হবে। তো আমার বলার উদ্দেশ্য ছিল এই ঘটনা যে হাবিব আদমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার এই হারাম কাজ করা, সুদের কাজ করা তিনি বুঝতে পেরেছেন, তিনি ভুল থেকে তিনি ফিরে এসেছেন। বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষের ঘটনা আমরা জানি, মানুষের হারামের কারণে দুনিয়া তো তারা যে লাঞ্ছিত হওয়ার ঘটনাও কিন্তু আমরা শুনি, কিন্তু আমরা ফিরে আসি না। এই ভুল থেকে আমাদেরকে ফিরে আসা উচিত।
আসলে ইমরান ভাই, আমরা মাদিনা চ্যানেলের দর্শক বিন্দু আপনারা একমত হবেন এই বিষয়টা, যে যখনই আমরা আল্লাহ তাবারক তালার আদেশ থেকে নিজেকে দূরে সরে নিব এবং নিজে শয়তানের ওয়াসওয়াসার কারণে শয়তানের ধোকায় যখন পড়ে যাব, তখন সব সময় দেখবেন আমাদের নিজের ক্ষতি ছাড়া লাভ হয় না। সাময়িক সময়ের জন্য যদি আমরা লাভ দেখি, কিন্তু এটা আসলে লাভ হয় না, এটা পরবর্তীতে আরও বড় আকারের ক্ষতির রূপ ধারণ করে। যেমন যদি আমি আপনি হারাম উপার্জন করি, দেখা যায় আমরা কিছুদিনের মধ্যে অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক কিছু আমার চলে আসলো, কিন্তু এই জিনিসটার মধ্যে বরকত পাওয়া যায় না। কিন্তু আমরা যদি অল্প জিনিস আয় করি এবং এটা যদি সম্পূর্ণরূপে হালাল হয়, তাহলে আমার ইবাদত করেও পরিতৃপ্ত হব, আমি আল্লাহ তাবারক তাআলার দরবারে সম্মানিত হব, আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর মধ্যে বরকত দেওয়ার মালিকও আল্লাহ। যেমন যারা হালাল উপার্জন করে তাদের জন্য খুব সুন্দর একটি হাদিসে পাক তাম্বিহুল গাফিলিনের মধ্যে উদ্ধৃত, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এজন্য হালাল রোজগার করে, যে ভিক্ষা করা থেকে বাঁচবে, পরিবার পরিজনের জন্য কিছু হালাল উপার্জন করবে এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে, কিয়ামতের দিন সে তেমনিভাবে উঠবে যে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো আলোক উজ্জ্বলময় হয়ে থাকবে। মাদিনা চ্যানেলের দর্শক বিন্দু, যদি হালাল উপার্জন করি, হালাল কিছু আমরা বক্ষণ করি, তাহলে এটার মধ্যে ইবাদত হয়ে যাবে। হালাল জিনিস আহার করা ইবাদত, হালাল জিনিস উপার্জন করা ইবাদত, হালাল জিনিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি আছে। তো মাদিনা চ্যানেলের দর্শক বিন্দু, দেখতে দেখতে সময় হাত থেকে একদমই শেষের দিকে চলে আসছে, তো পরিশেষে কয়েকটি কথা না বললেই নয় যে সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ রাখতে হবে, যে আমার মৃত্যুটা যেন কোনো হারাম জিনিস খাওয়ার পর যেন না হয়, আমার মৃত্যুটা যেন আমার শরীরের মধ্যে হারাম কিছু থাকা অবস্থায় না হয়, আমার মৃত্যুটা যেন ইমানের উপর হয়। তো সেজন্য আমাদের সর্বাবস্থায় হালাল রিজিক অন্বেষণ করা উচিত, হালাল রিজিক আহার করা উচিত, হারাম থেকে বাঁচা উচিত। অন্য আমার প্রতিবেশী যে আছে, আমার আত্মীয় যে আছে, যদি আমাদের জানার মধ্যে থাকে যে তার খাবারটা, তার ইনকামটা হারামের দিকে আছে, তখন তাকে সংশোধন করা উচিত। এই জন্যই দাওয়াত ইসলামের মাদানী কাফেলা নেক আমল রিসালার মাধ্যমে মানুষকে এটাই শিক্ষা দেয় যে আপনি নিজেও ভালো হয়ে যান, আপনার নিজের আখেরাতকেও সুন্দর করুন, আপনার প্রতিবেশীর, আপনার মুসলমান ভাই, আপনার মুসলমান আত্মীয়দেরও আপনার আখেরাত সুন্দর করুন। সেজন্য মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানগুলো আনার উদ্দেশ্য এটাই যে আমি আপনি যেন আমাদের জীবন, আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি। আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।